থেকে কতগুলো কবিতা লিখেছেন,
কি বলে তাকে যামুন ভাবাবলি, যামুনাচার্যের লেখা অলবান্দর স্তোত্র, মানে যামুনাচার্যের লেখা স্তোত্র, কত 56টা বোধ হয়, 56টা স্তোত্র, ওর থেকে উনি বেছে বেছে নিয়েছেন সেইগুলো অনুবাদ করেছেন কীর্তনে, যেগুলোর নাম হলো গীতমালা, গীতমালার মধ্যে ওটা আছে না, অলবান্দর স্তোত্র মানে হলো যামুনাচার্যের লিখিত স্তব।
যামুনাচার্য
তার ভিতরে বোধ হয় 32টা কীর্তন আছে, 32 না ওই রকমই হবে গীতমালায়, যেমন ভাবলি যার নাম আমি ওই কীর্তনের বই ছাপবার সময় ইচ্ছা করেছিলাম যে ওই শ্লোকগুলো দেব, তার নিচে অনুবাদগুলো দেবো, সে তো আর হয়ে ওঠেনি, ওটা নাম্বারিং করে রেখেছিলাম যে যে শ্লোকগুলোর তিনি অনুবাদ করেছেন। সহস্রশো মায়া জন্মবদায়ী সোহং বিপাকাবসরে মুকুন্দ কর্ণামি সম্প্রত গতিস্তবাগ্রে, এইরকম সব শ্লোক আছে, ওর অনুবাদগুলো আছে। ননিন্দিতং কর্ম তদস্তি লোকে সহস্রশো জন্মময়া বধায়ী সোহং বিপাকাবসরে মুকুন্দ কর্ণামি সম্প্রত অগতিস্তবাগ্রে, এরকম সব শ্লোকগুলো বেছে বেছে নিয়েছেন, সেগুলো নিয়ে তার অনুবাদ করেছেন। কটাশ্লোক হবে, যেমন বলি কটাশ্লোক হবে, গোটা 30-32 হবে, যখন যেখানে যেটা এসেছে সেরকম উপযোগী শ্লোক ব্যবহার করা হবে। কি আলোচনা হবে তাহলে, উনি বেছে নিয়ে তার অনুবাদ করেছেন, তার নামে দিয়েছেন ওই যেমন হওয়া বলি, অনুবাদ খুব প্রাঞ্জল অনুবাদ। রম্যা রামা মৃদুতনুলতা নন্দনে নাভিরন্তম ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবেয়ম ভবন্তম নস্তাধর্মে নমুষ্মি চৈনৈব কমোপভোগি যজ্জদ ভব্যম ভবতু ভগবান মৎপূর্ব কর্মানুরূপম এতত প্রাক্তং মম ভগবতম জন্ম জন্মান্তরেপি তৎসাদাম ভৌরু জগবতা নিশ্চলা ভক্তিরস্তু, এরকম আছে সব অনেক শ্লোক আছে, ও 56টা শ্লোক আছে, ওর ভিতরে সম্রাট কুলশেখর স্তব ওটা 56টা শ্লোক আছে, খুব ভালোই মানে সরস্বতী প্রবাদ হরিনাম করছেন আর মাঝে মাঝে ওই শ্লোকগুলো বলছেন। কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্ত মদ্দৈব মে বিশতু মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তে কণ্ঠাবরোদন বিদৌ স্মরণং কুতস্তে, খুব ভালো ভালো শ্লোক, বারান্দায় পাইকারি করছেন প্রভুবাদ, আমি তো ঘর খোঁজাখুঁজি করছি, আর সে সময় হরিনাম করছেন আর মাঝে মাঝে ওই শ্লোকগুলো বলছেন, মানে প্রভুবাদের খুব প্রিয় শ্লোক এগুলো, সেগুলো তিনি বক্তৃতার মধ্যেও ব্যবহার করেছেন এই শ্লোকগুলো। অথচ উনি এই সম্প্রদায়েরই বলতে গেলে রামানুজ সম্প্রদায়েরই সাপোর্টার ছিলেন, কিন্তু কিভাবে ওর এ হয়েছে রাধাকৃষ্ণের এগুলো? শেষত্বগুলো ওর ভিতরে আছে, ওর সঙ্গে মিশানো আছে। রাধাকৃষ্ণের এগুলো বলছেন, হে গোপালক, হে কৃপা জলনিধি, হে সিন্ধু কন্যা পতে, হে কংসঘাতক, হে গজেন্দ্র করুণা পারিন, হে মাধব, হে রামানুজ, হে জগত্রয় গুরু, হে পুণ্ডরীকাক্ষ মাম, হে গোপীজন নাথ পালয় পরং জনামি নস্তং বিনা। কৃষ্ণের কাছে কান্নাকাটি করছেন। রাজা লোক কিন্তু এতেই পাগল। সম্রাট কুলশেখর ধার্মিক রাজা, উনি নিজেও রচনা করেছেন, আরো আছে। আমরা
গুরু মহারাজ
রিসেন্টলি কলকাতা থেকে তার ভিতরে আছে এই গ্রন্থটাও আছে। কুলশেখর কৃত সূত্রম আছে, দক্ষিণ দেশে এইগুলো চালু আছে খুব, সব ক্যাসেট করে করে বিক্রি হয়, এটা বিক্রি হয়। মধ্যাচার্যের দ্বাদশ স্তোত্রম এটাও ক্যাসেট করে বিক্রি হয় দক্ষিণ দেশে। দেবকী নন্দন নন্দ কুমার বৃন্দাবনাঞ্চন গোকুল চন্দ্র কন্দ পাবাসন সুন্দর রূপ নন্দিত গোকুল বন্দিত পাদ। খুব সুন্দর বারোটা স্তোত্র। ওই যেখান থেকে গোপালকে পেলেন নমন ওজন, উনি কাঁধে করে নিয়ে গেছেন সমুদ্রের ধার থেকে পাদুকা ক্ষেত্র নিয়ে গেছেন, 8-10 মাইল কাঁধে করে নিয়ে গেছেন। তো ওর পক্ষে সম্ভব, মুখ্যবায়ুর অবতার হনুমৎ ভীমাবতার মধ্যাচার্য, হনুমানের অবতার ভদ্রমলি হনুমানের অবতার উনি, আর ভীমসেনের অবতার। গায়ে কিরকম থাকলে নমন ওজন বিগ্রহকে নিয়ে গেছেন 10 মাইল কাঁধে করে নিয়ে গেছেন। লোকে দেখলে, সাধারণ লোক দেখলে অবাক হবে, আমরা এক মন মানে নিয়ে চলতে পারি না, তিনি নমন ওজন ঠাকুর নিয়ে যাচ্ছেন। ওরই উদ্দেশ্যে ওই 12টা স্তোত্র লিখেছেন, আমাদের গৌড়ী পত্রিকা ছাপা হয়েছে। যিনি যাকে ভালোবাসেন বেশি তাকে নিয়ে বেশি আলোচনা করেন, এই তো কথা। আমার এখানে বৃন্দাবন থেকে দুজন ব্রহ্মচারী এসেছেন, একজন ব্রহ্মচারী বলছেন আমাদের ওখানে মঠে লাইব্রেরিতে রামায়ণ নাই, এখানে রামায়ণ দরকার। রামায়ণ দরকার মানে গৌড়ীয় বৈষ্ণবরা কোন রামায়ণ পড়বেন? নিশ্চয়ই বাল্মীকি রামায়ণ পড়বেন তারা, আর বাল্মীকি রামায়ণের কথাই আছে বলা। যেখানে শাস্ত্রের কথা এসেছে, শাস্ত্রের বিশ্লেষণ তার সংজ্ঞা, তার সেখানেই তো রামায়ণ বলছে, মূল রামায়ণই বলে লেখা আছে। ঋগ যজু সমাথর্বাশ্চ ভারতং পঞ্চরাত্রকম মূল রামায়ণ চৈব শাস্ত্রমিত্র বিধীয়তে। ঋগ যজু সমাথর্ব এই চার বেদ, বেদের শিরোদেশ উপনিষদ, মহাভারত, হরশেশ্বর পঞ্চাশ, নারদ পঞ্চরাত্র, মূল রামায়ণ এই বলা আছে। সত্য সিদ্ধান্ত যদি আমাদের ঠিক ঠিক জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়, তাহলে আমাদের মৌলিক গ্রন্থ আলোচনা করতে হবে, অরিজিনাল টেক্সট। আর তার ব্যাখ্যা বাজারে যা আছে সেগুলো যদি পড়ি আমরা, তাতে ঠিক ঠিক তত্ত্ব দর্শন, তত্ত্ব সিদ্ধান্ত জানা যাবে না, শেখা যাবে না, বোঝা যাবে না। মুশকিল হয়েছে এইরকম, আজকালকার দিনে এমনই অবস্থা হয়েছে, শাস্ত্রগ্রন্থ সবই সংস্কৃত ভাষায় দেখ দেবনাগরী হরফে সংস্কৃত ভাষায় দেখান। সংস্কৃতের প্রতি কারোই আগ্রহ নাই, সুতরাং মৌলিক গ্রন্থ আলোচনার পক্ষে অনেক অসুবিধা। আর যারা শাস্ত্র আলোচনা করবেন, ঠিক করেছেন, তাদের সংস্কৃত শিখতেই হবে, দেবভাষা। দেবভাষা না হলে দেবভাষার সঙ্গে পরিচয় হবে না। সমস্ত প্রাচীন যত গ্রন্থ সবই দেবভাষায় লেখা, ওই জন্য দরকার। আর বর্তমান দুনিয়াতে ওইটাই বাদ দিয়ে আর সব শেখা হয়, যেটার বেশি দরকার। যারা এইসব লাইনে আছেন যারা, তাদের তো দরকার নিশ্চয়ই, কিন্তু যারা এই লাইনে নাই তাদেরও রিসার্চের ক্ষেত্রতেও দরকার। কম্পারেটিভ স্টাডি, তুলনামূলক আলোচনা, সেখানেও তাদেরও পড়তে হবে, পড়ার দরকার, তাদের আলোচনা হয় না। আমাদের ষট গোস্বামীর অন্যতম জীব গোস্বামী যে ষট সন্দর্ভ লিখেছেন, এর ভিতরে সমস্ত তত্ত্ব দর্শন আছে, গুরুতত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, গৌর তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, নাম তত্ত্ব, বর্ণাশ্রম ধর্ম, সব একাধারে। এগুলো আমাদের জানতে গেলে, বুঝতে গেলে একটু মৌলিক গ্রন্থ আলোচনা করার দরকার। আমাদের এই বাংলায় মহাভারত বলতে বাল্মীকি মুনির মহাভারত নয়। কার মহাভারত পড়ে এরা? কাশীরাম দাস কাহে শুনে পুণ্যবান, মহাভারতের কথা অমৃত সমান, ওই বই পড়ে। তথাপি তো ঠিক মহাভারতের শিক্ষাটা ঠিক পাওয়া যায় না। আবার রামায়ণ বলতে গেলে কার রামায়ণ? কৃত্তিবাসের রামায়ণ। তা কৃত্তিবাস নিজে তো ছিলেন স্মার্ত, তার রামায়ণ পড়ে যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, বৈষ্ণব ধর্ম যাজন করেন, সনাতন ধর্ম যাজন করেন, তাদের তো কিছুই জানা হবে না। বহু আগে যখন গুরুদেব প্রচারে ছিলেন, সেই সময় গুরুদেব ছায়াচিত্রে বক্তৃতা করতেন, আমি স্লাইড দিতাম, উনি বক্তৃতা করতেন। তার ভিতরে গৌরলীলা, কৃষ্ণলীলা, রামলীলা, এই সবটাই দেখাতে হতো, সে সম্বন্ধে বক্তৃতা করতে হতো সাজিয়ে দেওয়া হয়েছিল। এখন সবটাই জানতে হবে। রামায়ণ সম্বন্ধে কিছু বলতে গেলে আগেই তার সম্বন্ধে আগে জানতে তো হবে কিছু, এবং সেটা ভালোভাবে বলতে হবে। তো সেখানে ওগুলো সব বের করে করে পড়তে হয়েছে। তো সেখানে দেখা যায় মূল রামায়ণের শ্লোকই বেশি ব্যবহার করা হয়েছে ওখানে। আর ইদিককার মধ্যে বিহার এবং ইউপি অঞ্চলে এসব অঞ্চলে ওই এর রামায়ণটা তুলসী মহাত্মা তুলসীদাসের রামায়ণ যার নাম হলো রামচরিত মানস এইটা বেশি ব্যবহার হয়। কিন্তু বর্ণনা তো করতে হবে, রামলীলা সম্বন্ধে বক্তৃতা করতে হবে, এখন তো বন্দনা করতে হবে। তো আমাদের যে জেনারেল বন্দনা আছে সে তো আছেই, এখন রামচন্দ্র সম্বন্ধে বক্তৃতা হবে তো রামচন্দ্রের বিষয়ে তো বন্দনা করতে হবে। সেই সময় শিখতে হয়েছে রামচন্দ্রের সম্বন্ধে বলা আছে, কি বলা আছে, ওর প্রণাম, আবার রাম লক্ষ্মণ সীতা একসঙ্গে বলা আছে, হনুমানজি বসে আছেন হাত জোড় করে, দক্ষিণে লক্ষ্মণো ধন্নী বামত জানকী শুভা পুরত মারুতির জ্যেষ্ঠ সংনমামি রঘুত্তমম। ওগুলো আছে, রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম বিস্তীর্ণ রাম নাম বরানে, এই নাম তত্ত্ব দেখার সময় লাগবে এগুলো। কিন্তু এদিককার প্রণামের বেলায় অন্যরকম আছে, খুজন্তং রাম রামেতি মধুরং মধুরাক্ষরম আরূঢ় কবিতা শাখং বন্দে বাল্মীকি কোকিলম। এ বাল্মীকি মণির প্রণাম মন্ত্র। আবার রামায়ণের প্রণাম আছে, বাল্মীকি গিরিসম্ভূতা রামম্ভো নিধি সঙ্গতা শ্রীমদ রামায়ণী গঙ্গা পুনাতি ভুবনত্রয়ম, রামায়ণকে প্রণাম করা হচ্ছে। আছে তো সবই, অনেক কিছুই পড়ে আছে জগতে দুনিয়ায়, কিন্তু কিছু না পড়লে তো আর বলা যাবে না। আমাদের ওইটা সাল ছিল বোধ হয় 1949 বোধ হয়, অযোধ্যা নৈমিষারণ্য পরিক্রমা, তারপরে 1950 হল সেতুবন্ধ রামেশ্বর পরিক্রমা, তারপরে বার তো আমরা অযোধ্যায় লক্ষ্মণ কিলায় ছিলাম, আমাদের সব যাত্রী যাত্রী ওরা গিয়েছিলেন, তো প্রায় 300-350 যাত্রী হবে, লক্ষ্মণ কিলায় ছিলাম 15 দিন। বহু লোক থাকবার জায়গা, বিরাট মন্দিরের সঙ্গেই সব থাকবার, সব সেবা খণ্ড থাকবার সব এটা আছে। তুমি তখন যাওনি বোধ হয়, তোমার মা গিয়েছিলেন, চার কেজিতে গিয়েছিল লক্ষ্মণ কিলা। তা ওখানে লক্ষ্মণ কিলার উপরই আছেন একজন এই গুরু, নাম হলো শিয়ামোহন সরঞ্জি। তা আমরা যখন আগে হেঁটে গিয়েছিলাম সার্ভে করতে, প্রিলিমিনারি সার্ভে করতে গিয়েছিলাম আগে গুরুদেব, আর সে সময় গুরু মহারাজ ওই মহন্ত মহারাজের সঙ্গে অনেক আলাপ করেছিলেন, শ্রীরামচন্দ্রের টিকি রস, ওরা ওখানে শ্রীরামচন্দ্রকে কেউ কেউ মধুর রসে তো সেবা করে। গুরু মহারাজ বললেন যে শাস্ত্রে যা নির্ণীত হয়ে আছে তা তো শ্রীরামচন্দ্রের বেলা তো মধুর রসের কথা নাই, আপনারা করেন এটা হয়তো আপনাদের একটা আগ্রহ আছে বলে এ করেন, কিন্তু সীতারাম উপাসনার ভিতরে মধুর রুচির কোনো কথা নেই, সন্ত দাস্য রস। আর যদি ধরা যায় গৌরব সক্ষ অর্ধেক, এই আড়াই রসের অধিদেবতা হচ্ছেন শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম। কয়েকদিন ধরেই আলোচনা হয়েছিল, ওরা বললেন আমরা এইরকম ধরনের এটা পেয়ে এসেছি, পেয়ে এসেছেন, কিন্তু সীতারামের উপাসনার ভিতরে তো অন্য রসের কথা নাই। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আবার অন্য আলোচনা, বজরংবলী হনুমানজি তিনি তত্ত্বদর্শন জানতেন, তিনি শ্রীরামচন্দ্রের ভক্ত একান্ত অনুগত, কিন্তু তত্ত্বদর্শনটা তার জানা ছিল। কথাটা ওই জন্যে এসেছে, শ্রীনাথে জানকী নাথে চাধে দে পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। বজ্রমলী হনুমানজি বলছেন আমি কৃষ্ণকেও জানি আর শ্রীরামচন্দ্রকেও জানি, তাহলেও আমি ওইখানেই মাথা বিকিয়েছি। তত্ত্বদর্শনটা বলছেন যেমন মুরারিগুপ্ত যেমন বলেছেন, আবার আমাদের শাস্ত্রেও রয়েছে শ্লোকটা বোধ হয় আছে রূপ গোস্বামীর যে তত্ত্ব সিদ্ধান্ত গ্রন্থ ভক্তিরে সমৃদ্ধ সিন্ধুর মধ্যে পাওয়া যাবে। সিদ্ধান্ত তত্ত্বেটি শ্রী কৃষ্ণ স্বরূপায় রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপবেশা রসস্থিতি। তত্ত্ব সিদ্ধান্তের ভিতরে লক্ষ্মীনারায়ণ, আর এদিকে রাধাকৃষ্ণ, তত্ত্বদর্শনটা একই কিন্তু রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ তত্ত্ব রসগত বিচারে উন্নত, সে কথাটা বলা আছে। এখন যেহেতু শ্রীরামচন্দ্রের ভিতরে আড়াই রস আছে, সেই জন্যে তাকে অবহেলা করার কথা নেই, অবজ্ঞা করার কথা নেই। ওই যে ভেদ বুদ্ধি করো না, ভেদ বুদ্ধির কথা যেখানে এসে যায় সেখানে অপরাধ এসে যায়, ওই কথাটা বুঝাচ্ছেন ওখানে। তত্ত্বদর্শনের ক্ষেত্রে বলা আছে রসেন উৎকৃষ্টতে, রসগত বৈচিত্র্য বৈশিষ্ট্য কৃষ্ণস্বরূপে আছে বেশি। তত্ত্ববস্তু যখন নারায়ণ, তখন থেকেই তত্ত্বদর্শনের সামঞ্জস্য এলো, পূর্ণত্ব এলো। তার নিচেই যদি ষাট রসের নিচে যদি নেমে যায় তাহলে হয়ে গেল জীবতত্ত্ব, আর ষাটটি গুণযুক্ত যে তত্ত্ব তাকেই বলা হয় নারায়ণ বা বিষ্ণু বলা হয়। এখান থেকে পূর্ণ দর্শন আরম্ভ হল। নারায়ণ বলে বলছেন ব্রহ্মাজি, আমাদের চতুর্মুখ ব্রহ্মা যিনি কৃষ্ণলীলায় ব্যাঘাত করলেন, কৃষ্ণের গোবৎস চারণ করছিলেন, তার গোবৎস লুকিয়ে ফেললেন, সখাগণকে লুকিয়ে ফেললেন, যোগনিদ্রা স্থায়িত করে রাখলেন এক বছর, তা কৃষ্ণ কি খালি হাতে ফিরে যাবেন? অনেক তো সখা গোবৎস নিয়ে তো এসেছিলেন, বুঝতে পারেননি আমাদের চতুর্মুখ ব্রহ্মা, বুঝতে পারেননি। এক বছর পরে যখন আবার কৃষ্ণ এসেছেন সেই সময়ে তার ভুলটা ধরা পড়েছে। 365 দিনে বৎসর হয়, 5 দিন বাকি আছে বৎসর পূর্ণ হওয়ার। সেই সময় হঠাৎ বড়দের জিজ্ঞাসা করলেন কৃষ্ণকে, ভাই একটু অন্যরকম অন্যরকম দেখছি, আগে তো সখারাই তোমাকে ভালোবাসত, আগে তো গোপীগণই তোমায় ভালোবাসত বেশি, আগে তো গাভীগণই তোমাকে ভালোবাসত বেশি, এখন দেখছি গাভীরা তাদের বাচ্চাকে বেশি ভালোবাসে, গোপীগণ তাদের বাচ্চাদের বেশি ভালোবাসে, কি ব্যাপার বলতে পারো? তখন বলছে, দাদা তুমি তো সবই বোঝো। তো বলে, হ্যাঁ এটা যদি জড়মায়া হয় আমি নিশ্চয়ই জড়মায়ার দ্বারা বসীভূত হই না, হব না, এটা নিশ্চয়ই কি মায়া, মায়া তো দুরকম, জড়মায়া আর যোগমায়া, নিশ্চয়ই এটা যোগমায়ার ক্রিয়া। তখন বলে ফেললেন কৃষ্ণ, একদিন দাদা তুমি যাওনি আর সেই দিনই অঘটন ঘটেছে, সেই দিনই চতুর্মুখ ব্রহ্মা আমার সব সখাগণকে এবং আমার সব গোবৎসকে চুরি করে দিয়েছে, নিয়ে পাহাড়ের গুহার মধ্যে যোগনিদ্রায় শায়িত করে রেখেছে। তা আমি কি করবো, আমি কি একা একা ফিরে আসব? আমার প্রতিজ্ঞা ছিল আগে, একোহম বহুষ্যাম, এক আমি বহু হব, এই প্রতিজ্ঞা আমি গেলেতে করেছি, সেই প্রতিজ্ঞা আজকে পালন করতে হবে। যার যেমন রূপ, যার যেমন বয়স, যার যেমন ক্রিয়াকলাপ, ঠিক সেই অনুসারে তিনি সব গোপ হয়ে গেলেন, সেই রকম সখা, আর তিনি গোবৎস হয়ে গেলেন, সব ওইসব নিয়েই ঢুকলেন ব্রজে, প্রতিজ্ঞা পালন করলেন, এক আমি বহু হব, সেই বেদের বাক্য এখানে তিনি প্রকাশ করলেন, পালন করলেন। তো ওইরকম ধরনের লীলা হচ্ছিল, ব্রহ্মা এসেছেন এসে থেকে আমি কেউ সে লুকিয়ে ফেলেছিলাম, এবার কোথা থেকে এলো, নূতন সেট দেখছি মনে হচ্ছে। তখন ভুল বুঝতে পারলেন, আমি কার সঙ্গে চালাকি করতে গেছি, এসে তার সঙ্গে দণ্ডবত প্রণাম আর নাক্কান বলা, নিজে নিজে কান্নাকাটি, বললেন তুমি কি আমার উপাস্য নারায়ণ নহ, তুমি তো তারও উপরওয়ালা, নারায়ণস্তম নহি সর্বদেহি নাম আত্মস্য দেহিষা অখিল লোক সাক্ষী, বলছেন ক্ষমা চাইছেন, যেখানেও একবার ক্ষমা চেয়েছেন আরো একবার ক্ষমা চেয়েছেন, যেখানে ভগবানকে দর্শন করতে গিয়েছিলেন ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা সেখানেও তার অহংকার ছিল আমি একমাত্র ব্রহ্মা, সেখানেও ভগবান দেখিয়ে দিলেন তুমি ব্রহ্মা নও, অনেক ব্রহ্মা আছেন, তোমার ব্রহ্মাণ্ড অনেক ছোট ছোট, মাত্র 14টা ব্রহ্মাণ্ড নিয়ে তুমি ইয়ে করো, ডিল করো, তাই চার মুখ তোমাকে দেওয়া হয়েছে, আর এমন এমন ব্রহ্মা আছেন 10 মাথা 20 মাথা 25 মাথা 50 মাথা 100 মাথা 500 মাথা, বলেন কি? এখন এইসব জিনিসগুলো তো আমরা জানি না, আমরা সাধারণ মানুষ জানি না, আমাদের সকলেরই জানা আছে এক ব্রহ্মা এক শিক্ষাগুর, এক ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ সব একজন একজন, এই তো জানা আছে আমাদের। কিন্তু ব্যাপারটা তো তা নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আর তার সেই রকম ধরনের অফিসার সব, তার মধ্যে আমাদের এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের যে মালিক, দেখাশোনা করেন, দেখভাল যিনি করেন, তিনি হচ্ছেন চার মাথা ওয়ালা ব্রহ্মা। চার মাথা মানে কি হয়? পূর্ণ জ্ঞান সম্পন্ন। ভগবান তাকে পূর্ণ জ্ঞান সম্পন্ন করেছেন, বৈদিক জ্ঞানটাকে অর্পণ করেছেন, সেই রকম উপদেশ করেছেন, সেই শিক্ষায় শিক্ষিত তিনি, সেই দীক্ষায় দীক্ষিত তিনি, সেই চিন্তা ভাবনা তার মধ্যে আছে, সেই ব্রহ্মবিদ্যা। তো এখানেও ব্যক্তিরও আবার ভুল বুঝাবুঝি হয়, ভুল বুঝাবুঝি হয় না, শাস্ত্রীয় আইন অনুসারে ভুল বুঝাবুঝি হয় না, হওয়ার কথা নয়, কিন্তু ভগবান তো লীলাপরায়ণ, তিনি তো সবসময়ই